আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে আজকে আবার প্রভুর বাক্যের কাছে আসার সুন্দর সুযোগ আমরা পেয়েছি। প্রভুকে ধন্যবাদ দেই। আমরা আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমরা একটা ছোট কোরাস গান করব, যিশুর নামেতে, যিশুর নামেতে, এবং এরপরে আমরা আজকের পাঠে যাব। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই, হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পলায়, প্রভু যিশু বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই। আমরা আর একটা ছোট কোরাস গান করি, প্রভু তোমার মহিমা। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়। আলোকে আধারে ভুবন মাঝারে, আলোকে আধারে ভুবন মাঝারে পাই তব কত পরিচয়, বর্ণনা করা নাই যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়, যদি দিবানিশি ভরি প্রশংসা করি, দিবানিশি ভরি প্রশংসা করি, শেষ কভু হবে না কোথায়, বর্ণনা করা নাই যায়। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাই যায়। আসুন আমরা আমাদের পাঠ শুরু করার আগে আমরা প্রার্থনায় যাই আমাদের ভাই আনসারির সাথে, তিনি এই সময় প্রার্থনা করবেন যেন আমরা সুন্দরভাবে ঈশ্বরের বাক্যের আলোচনা করতে পারি।
প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব প্রশংসা করি। এই সুন্দর দিন আমাদেরকে দিয়েছ, আবার তোমার গৌরব করার জন্য সুযোগ দিয়েছ প্রভু, আমরা তোমার গৌরব করি। এই সময় আমরা আবার তোমার কাছে সেই জ্ঞান যাচনা করি যেন আমরা তোমার সেই বাক্য নিয়ে আলাপ করতে পারি, এবং সেই বাক্য যেন যারা শুনবে তাদের যেন গ্রহণীয় হয় এবং তারা যেন তোমার বাক্য অনুসারে চলতে পারে, সেরূপ আমাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমাদের এই আলোচনার শেষ পর্যন্ত তুমি উপস্থিত থেকে আমাদেরকে তোমার জ্ঞান দ্বারা পরিচালনা দান করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন,
আমেন। আজকে আমাদের নির্ধারিত আলোচনার বিষয় যেটা আজকে আমরা পাঠ করব, আমাদের আলোচনার যে বই, সেই বই হচ্ছে যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা। ঈশ্বরকে জানতে হলে, যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরকে জানা যায় তার বিভিন্ন দিক নিয়ে আমরা বিভিন্ন সপ্তাহে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা আলোচনা করব বিশেষ করে যিশুর এই পৃথিবীতে জন্ম নেওয়াই যে তার আরম্ভ নয় তা আবিষ্কার করতে হবে। সো হয়তো অনেকে মনে করে যে যিশুর জন্ম হওয়াটাই হচ্ছে তার আরম্ভ, এর আগে আর তার কোনো ভূমিকা নেই, তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো পরিচয় নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যিশু খ্রিস্টের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে তার যে অনেক ভূমিকা ছিল, অনেক ভূমিকা আছে, সৃষ্টি লগ্ন থেকে শুধু নয়, সৃষ্টির আরম্ভ বা সৃষ্টির পূর্ব থেকেই তার যে অস্তিত্ব আছে, এটা আমরা বিভিন্ন বাইবেল পাঠের মধ্যে দিয়ে আমরা দেখব। সো বেশ কিছু বাইবেল পদ নিয়ে আমরা আলোচনা করব যেগুলা প্রকাশ করতেছে যে যিশু খ্রিস্টের এই পৃথিবীতে জন্ম নেওয়াই তার আরম্ভ নয়, সেটা আমরা দেখব। সো প্রথম আমরা আমাদের ভাই আনসারির কাছ থেকে শুনব, প্রথম যখন এক অধ্যায় এক থেকে পাঁচ পদ, এই পদে এই বিষয়ে কি বলা হয়েছে।
আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে আর অন্ধকার তাহা গ্রহণ করিল না।
আমরা এই যোহন এক অধ্যায় এক থেকে পাঁচ পদের মধ্যে আমরা যেটা দেখলাম, যোহন লেখক তিনি এই সাক্ষ্য দিচ্ছেন, বাক্যের বিষয় তিনি বেশ জোরালো ভাবে এখানে লিখেছেন যে বাক্য কে, বাক্যের ভূমিকা, বাক্যের দায়িত্ব এবং বাক্যের মধ্যে দিয়ে কি করা হয়েছে এবং বাক্যের যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা দেখলাম এখানে যে বাক্য ছিলেন, আদিতে বাক্য ছিলেন, এর অর্থ যে আমাদের যে মূল বিষয় ছিল যে যিশুর এই পৃথিবীতে জন্ম নেওয়া তার আরম্ভ নয়, এই কথা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে আদিতে বাক্য ছিল, অর্থাৎ বাক্য মানে যিশু খ্রিস্ট, এবং সেই বাক্য আদিতেই ছিলেন। আদি বলতে যেটা আমরা বুঝি যে আদি মানে আরম্ভ, এখন এই আরম্ভ আরম্ভ বলতে আমরা বুঝি পৃথিবীর আরম্ভ, আর এখানে আসলে পৃথিবীর আরম্ভ না, কারণ পৃথিবী আরম্ভ করতে যাদের যার ভূমিকা ছিল, পৃথিবী যিনি আরম্ভ করেছেন তার আদির কথা বলা হচ্ছে। মানে এই আদি বলতে, যদিও আদি বলতে আমরা আরম্ভ বুঝি বা সৃষ্টি বা শুরু এই শব্দগুলো আমাদের প্রতিশব্দ আসে, কিন্তু তথাপিও আমরা জানি যে এই আদি শুধু মানে জগতের আরম্ভ নয়, এই আদি বলতে আমরা অরিজিন, ইংরেজিতে যদি আমরা বলি অরিজিন মানে উৎপত্তি বা কোত্থেকে এটা উৎপত্তি হয়েছে, সেই উৎপত্তি স্থল সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যেখান থেকে সবকিছু শুরু হয় সেই উৎপত্তি স্থল বলতে আমরা যদি কিছু চিন্তা করি সেটা হচ্ছে মানে যীশু খ্রিস্ট। যেমন আমরা যদি আলো সম্পর্কে জাগতিক দৃষ্টিকোণ থেকে আলো সম্পর্কে চিন্তা করি, তাহলে আলোর উৎস যে সূর্য, সেই সূর্য সে নিজেই আলো এবং সেই আলোর উৎসই তিনি, এবং যত আলো আসে সব আলো তার মধ্যে থেকেই আসে, কেমন, কারণ তিনি নিজেই মানে সূর্যটা নিজেই একটা আলো এবং তার মধ্যে সেই আলোটা জ্বলছে বলে আমরা দিনের বেলা আলো দেখতে পাই। এই আলো সম্পর্কে আমরা এই পদের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতেছি সৃষ্টির মধ্যে যীশু খ্রিস্টের ইনভলভমেন্ট বা তিনি যে এর সাথে যুক্ত ছিলেন, নিয়োজিত ছিলেন, সেই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে সকলই তাহার দ্বারা হইয়াছে, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয়নি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীর শুরুতে, পৃথিবীর শুরুতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুই প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সৃষ্টি করা হইয়াছে। তাহলে আমরা বুঝতে পারি যে যিশুর জন্ম 2000 বছর আগে নয়, যিশুর জন্ম 2000 বছর আগে নয়, কারণ এই পৃথিবীর সৃষ্টির সময় বলা হচ্ছে যে যা কিছু সৃষ্টি হইয়াছে তাহার ব্যতীত, তাহাকে ব্যতীত কোনো কিছুই সৃষ্টি করা হয়নি, অর্থাৎ যীশু খ্রিস্ট সমস্ত সৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি নিয়োজিত এবং তিনি তার মুখের বাক্য দ্বারা তিনি এটা করেছিলেন। এবং তারপরে বলা হচ্ছে যে তার মধ্যে জীবন ছিল, সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, অন্ধকার তাহা গ্রহণ করিল না। সো এখানে আরো অন্য গ্লিমস আমরা দেখতে পাচ্ছি যে যীশু খ্রিস্টকে গ্রহণ বা তাকে অগ্রাহ্য করা বা গ্রাহ্য করার বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, আর সেটাও আমরা পরবর্তী পদগুলোর মধ্যে আরো আমরা স্পষ্ট করে দেখব যে যীশুখ্রিস্টের মধ্যে কিভাবে জীবন ছিল, সেই জীবন অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর আমরা সেই দীপ্তির কথা আমরা পরবর্তীতে আমরা দেখতে পাব, যদি আমরা যদিও আমাদের নির্ধারিত পাঠের মধ্যে নেই, তথাপিও আমরা বলতে পারি যীশুখ্রিস্ট তিনি বলেছেন যে আমি জগতের আলো, হ্যাঁ তিনি কি বলেছেন, জগতের আলো। সেই জন্য এখানে বলা হচ্ছে যে তিনি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছেন, কারণ তিনি আলো। এবং আমাদেরকেও বলা হচ্ছে যে তোমরা জগতের আলো, আমরা যোহনের মধ্যে সেটা দেখতে পাই, আমরা মতির মধ্যে সেটা দেখতে পাই, যদি আমরা যোহন 8:12 দেখি এবং আমরা যদি মতি 5:14 দেখি, সেই 14 মধ্যে মধ্যে আমরা দেখতে পাই যীশু বলেছেন তোমরা জগতের আলো, অর্থাৎ যারা আলো পায় তারা সেই আলোতে আলোকিত হয়। এখানে আমরা একটা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি যে যেমন চন্দ্রের কথা আমরা চিন্তা করি, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই কিন্তু তাকে আলোকিত দেখা যায়, কারণ সে কোত্থেকে আলো পায়, সে সূর্য থেকে আলো পাচ্ছে এবং সেই সূর্যের আলো তার মধ্যে দিয়ে বিকিরিত হচ্ছে বা তার মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে এবং সেই আলো আমরা দেখতে পাই। একইভাবে যীশুখ্রিস্ট যে আলো, সেই আলো যদি আমাদের মধ্যে দিয়ে বিকৃত হয়, যদি আমাদের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়, তখন লোকেরা সেই আলো দেখতে পাবে। সেই জন্য যীশুখ্রিস্ট বলছেন তোমরা জগতের আলো, কারণ আমরা যারা যীশুখ্রিস্টে জীবনযাপন করছি, আমরা যারা যীশুখ্রিস্টের সন্তান, আমরা পরবর্তীতে দেখব যে আমরা কিভাবে ঈশ্বরের সন্তান, সেই সন্তান তাদের মধ্যে পিতার সেই আলো বা সেই আলোর সন্তান হিসাবে তো আলোই প্রকাশিত হবে। সুতরাং দ্বিতীয় পাঠটি আমরা দেখি আরো একটু স্পষ্ট করার জন্য, যখন 1:6-8 আমরা পড়ি।
একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন।
এখানে আমরা যে আলোর বিষয়ে আলোচনা করলাম এতক্ষণ, এবং এখানে একটা সাক্ষ্যের বিষয়ে আমরা দেখলাম, আমরা দেখলাম যে আরেকজন মানুষের কথা এখানে বলা হচ্ছে, যে মানুষটি এসেছিল সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। এখানে বলা হচ্ছে তিনি জ্যোতি ছিলেন না, অর্থাৎ সেই ব্যক্তি, আর সেই ব্যক্তি আমরা জানি যে জন দা ব্যাপটিস্ট অথবা যোহন বাপ্তাইজক, তিনি নিজে জ্যোতি ছিলেন না, কিন্তু যীশুখ্রিস্ট যে জ্যোতি, সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি এসেছিলেন, জ্যোতির গুণাগুণ বর্ণনা করার জন্য তিনি এসেছিলেন, জ্যোতির ক্ষমতা মানুষের কাছে বলার জন্য। যেমন তিনি বলেছেন যে আমি তার জুতার ফিতা খোলারও যোগ্য নই, এবং তিনি আরো অনেক কিছু প্রকাশ করেছেন জ্যোতিকে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি নিজে জ্যোতি ছিলেন না, কিন্তু জ্যোতিকে তিনি প্রতিষ্ঠা করেছেন অন্যের কাছে। আজকে এখানে আমাদেরও সেই ভূমিকা আছে যে আমরা নিজেরা জ্যোতি নই, আমরা জ্যোতি পাচ্ছি কার মধ্যে দিয়ে, যীশুর মধ্যে দিয়ে। সুতরাং সেই জ্যোতির বিষয়ে আমাদেরও সাক্ষ্য দেওয়া প্রয়োজন আছে। আমরা যেমন যীশুকে জানি, আরেকজনও যেন সেই যীশুকে জানতে পারে, যীশু যে আলো, সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারে, সেইটা প্রকাশ করার জন্য একজন মনুষ্য উপস্থিত হইলেন, অর্থাৎ যোহন বাপ্তাইজক উপস্থিত হইলেন। সুতরাং যীশুখ্রিস্টের আলোর বিষয় আমরা এখানে স্পষ্ট, এবং এরপরে আমরা আরো দেখতে পাই যে সেই আলো, সেই জ্যোতি এই পৃথিবীতে ছিলেন, কিন্তু জগতের মানুষ তাকে গ্রহণ করল না কিভাবে, সেটা আমরা প্রথম যোহন শুধু যোহন 1:9-13 মধ্যে আমরা সেই অংশটা দেখব।
প্রকৃত জ্যোতি ছিলেন যিনি সকল মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে আসিয়াছিলেন, তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মনুষ্যের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত।
আমেন। সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটু আগে আমরা বলতেছিলাম যে আমাদের আমরা মানে ঈশ্বরের সন্তান হিসাবে আমরা দেখতেছিলাম এবং জ্যোতির বিষয়ে আমরা কথা বলতেছিলাম। সো এখানে আমরা দেখতে পাই যে যোহন, এই পুস্তকের লেখক যোহন, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে প্রকৃত জ্যোতি ছিলেন। কে সেই প্রকৃত জ্যোতি ছিলেন? যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্টই তিনি প্রকৃত জ্যোতি বা সত্যিকারের জ্যোতি বা আলো ছিলেন, যিনি সকল মানুষকে দীপ্তি দেন। আজকের পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষকে দীপ্তি দেন, তার দীপ্তি তার আলো খোলা আছে। যতজন তাকে খুঁজবে, যতজন তাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, তারা সেই আলো দেখতে পাবে। তিনি জগতে আসিয়াছিলেন বা আসিতেছিলেন, তিনি জগতে আসিয়াছেন, কিন্তু এখানে কি বলা হচ্ছে? তিনি জগতে আসিয়াছিলেন, তিনি জগতে ছিলেন, জগৎ তাহার দ্বারা সৃষ্টি হইল, অথচ জগৎ তাহাকে চিনিল না, জগৎ তাকে চিনল না। আজকের পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ, তারা সেই জ্যোতিকে চিনে না, এখনো তারা চিনতে পারেনি। তিনি জগতে ছিলেন, তার দ্বারা সবকিছু সৃষ্টি হইয়াছে, কিন্তু তারা আজকের জগৎ পৃথিবীতে বেশিরভাগ মানুষ তারা এখনো সেই জ্যোতিকে, সেই আলোকে চিনে না। যিনি নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না, অর্থাৎ তিনি নিজ অধিকারে আসার অর্থ হচ্ছে তিনি স্বইচ্ছায় আসছেন, কেউ তাকে ইনভাইট করে আনে নাই, স্বইচ্ছায় তিনি আমাদের বাড়িতে বেড়াতে আসছেন। সাধারণত এই ঘটনা খুব কমই ঘটে যে কারো বাড়িতে কেউ স্বেচ্ছায় গিয়ে উপস্থিত হওয়া, ইনভাইট করলে মানুষ বেড়াতে যায়। যখন কাউকে কেউ ইনভাইট করে, আহ্বান করে, তখন কি বেড়াতে যায়, কিন্তু স্বেচ্ছায় যদি কেউ যায় সত্যিকার ভাবে, এটার অর্থ এই বুঝতে হবে যে তিনি তাকে বা সেই পরিবারকে ভালোবাসেন। ভালোবাসলে বলেই কারো বাড়িতে কেউ ইচ্ছায় যায়, নিজের ইচ্ছায় চলে যায়, ডাকা লাগে না, নিমন্ত্রণ ছাড়া। ঠিক যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে নিজের ইচ্ছায় এসেছিলেন। কেন? কারণ যখন 3:16 মধ্যে বলা হচ্ছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন পাবার জন্য, অনন্ত জীবন দেবার জন্য যীশুখ্রিস্ট তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজের ইচ্ছায় তিনি এই পৃথিবীতে এসেছিলেন, কেউ তাকে আহ্বান করে নাই। সেই জন্যই বলা হচ্ছে যে তিনি স্বেচ্ছায় এই পৃথিবীতে এসেছিলেন, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে তাহার পুত্রকে এই জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। সো নিজের অধিকারের আসার অর্থ হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে তিনি জগৎকে ভালোবাসলেন, আর একটা হচ্ছে তার মধ্যে দিয়ে যেন জগৎ পরিত্রাণ পায়। এই দুটো উদ্দেশ্যের কারণেই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। তিনি নিজের ইচ্ছায় নিজের অধিকারে তিনি মানুষের কাছে এসেছিলেন। সুতরাং আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, কারণ 12 মধ্যে লেখা রয়েছে যে তবে যতজন তাহাকে বিশ্বাস করিয়া গ্রহণ করিল তাদের প্রত্যেককে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা বা অধিকার দিলেন। সো সেই হিসাবে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার পেয়েছি। ঈশ্বরের সন্তান হবার অধিকার আমরা বিশ্বাসের মধ্যে দিয়া, প্রথমত এটা হচ্ছে বাই গ্রেস, অনুগ্রহের মধ্যে দিয়ে, আর থ্রু ফেইথ, বিশ্বাসের মধ্যে দিয়ে। সো বাই গ্রেস ঈশ্বর গ্রেস করেছেন আমাদেরকে, তিনি দয়া করেছেন, তিনি অনুগ্রহ করেছেন, কিন্তু আমাদের যেটা প্রয়োজন হচ্ছে আমাদের সেই অনুগ্রহ গ্রহণ করতে হবে। যদি আমরা অনুগ্রহ গ্রহণ না করি তাহলে আমরা ঈশ্বরের সন্তান হইতে পারি না। সুতরাং আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু এই সন্তান আমরা সেটা কি ঈশ্বরের, আমরা কি বায়োলজিক্যাল সন্তান হই? না, আমরা বায়োলজিক্যাল হই নাই, কারণ এখানে বলা হচ্ছে তাহারা রক্ত হইতে নয়, মানে যারা সন্তান হয় তারা রক্তের সন্তান নয়, মাংসের ইচ্ছা হইতে, মানসিক ভাবেও নয়, মানুষের ইচ্ছার অনুসারেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। এটা হচ্ছে আমরা স্পিরিচুয়াল চিলড্রেন, আমরা আত্মিক সন্তান হই, ঈশ্বরের আত্মিক আহ্বানে আহূত হইয়া আমরা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে দিয়ে অনুগ্রহের সন্তান আমরা হতে পারি, বা আমরা সেই দত্তক পুত্র হওয়ার অধিকার আমরা পাই, সেটা আমরা এখানে পরিষ্কার দেখতে পাই। এবং যে বাক্যের বিষয় আমরা প্রথমে যোহন এক অধ্যায় এক থেকে পাঁচ পদের মধ্যে আমরা যে বাক্যের বিষয় পড়েছি, সেই বাক্য সম্পর্কে আমাদের যোহন এক অধ্যায় ১৪ পদে কি বলা হচ্ছে সেটা আমরা দেখি।
আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেন পিতা হইতে আগত এক জাতির মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ।
সুতরাং যে বাক্যের কথা আমরা প্রথমে পড়েছিলাম, যে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর কাছে ছিলেন এবং বাক্য নিজে ঈশ্বর ছিলেন, আর সেই বাক্য কে, এই প্রশ্নের উত্তরে আমরা ১৪ পদের মধ্যে দেখলাম, যার সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। আর আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেই বাক্য আমাদের মধ্যে মূর্তিমান হলেন, মাংসে মূর্তিমান হলেন, অর্থাৎ মানবিক দেহ নিয়া তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, সেই বাক্য মাংসিক আকারে জন্মগ্রহণ করলেন। সুতরাং এই জন্ম মাংসিক আকারে জন্মগ্রহণ করতে হলে কোন একটা সঠিকভাবে, যেটা জাগতিক দৃষ্টিকোণ থেকে একটা সন্তান হয়, ঠিক সেইভাবে এক মায়ের মধ্যে দিয়ে, মরিয়মের মধ্যে দিয়ে হয়েছিল। কিন্তু পার্থক্য ছিল এইটা যে পৃথিবীতে যেমন সব সন্তানেরা জন্মগ্রহণ করে স্বামী স্ত্রী বা পিতা মাতার মিলনের মধ্যে দিয়ে, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্টের যে জন্ম হয়েছিল এইটা কোনো জাগতিকভাবে হয়নি, জাগতিক দৃষ্টিকোণ থেকে হয়নি, কারণ এটা ছিল সম্পূর্ণ আত্মিক বা এটা ছিল রুহুর ব্যাপার, তাহার মধ্যে অর্থাৎ মরিয়মের মধ্যে রুহু প্রবেশ করেছিল, ঈশ্বরের আত্মা বা আল্লাহর রুহু তার মধ্যে প্রবেশ করেছিল, এবং সেই রুহুর মধ্যে দিয়ে এই সন্তান অর্থাৎ যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। সুতরাং সেই বাক্য আমরা দেখতে পাই যে সেই বাক্য মাংসে মূর্তিমান হইয়া, অর্থাৎ মানুষের দৈহিক রক্ত মাংসের মতো একজন মানুষ হইয়া জন্মগ্রহণ করলেন, আমাদের মধ্যে বাস করলেন। এবং এখানে বলা হচ্ছে যে আমরা তাহা দেখিলাম, অর্থাৎ সেই সময় যারা যীশু খ্রিস্টের সঙ্গে ছিল, যারা তার সঙ্গে হেঁটেছে, খেয়েছে, চলেছে, এখানে সেখানে গিয়েছে, তার মিশনের সহভাগী হয়েছে, তারাই সাক্ষ্য দিচ্ছে যখন যে আমরা তাহাকে দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, আমরা তাকে দেখিলাম, তাকে স্পর্শ করিলাম। পরবর্তীতে আমরা দেখলাম যে কেউ বলছে তাকে আমরা স্পর্শ করেছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার আগে আমরা আরেকটি বাইবেল পদ পড়ব, আদি পুস্তক এক অধ্যায় ২৬ পদের মধ্যে আমরা এখানে ঈশ্বরের সাথে বা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের যে একটা কো রিলেশন সেটা আমরা এখানে দেখতে পাবো, এক আদি পুস্তক এক অধ্যায় ২৬ পদে।
পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রে মৎস্যের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক।
আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিমূর্তি, আমাদের প্রতিমূর্তি, এর থেকে আমরা বুঝতে পারছি যে পিতা পুত্র পবিত্রত্বা, এখানে সেই ট্রিনিটি বা এখানে সেই পিতা পুত্র পবিত্রত্বার যে এক শক্তি বা একাত্মতা, আমরা সেখানে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে পিতা পুত্র পবিত্রত্বার সমন্বয়ে যে এক ঈশ্বর, সেই ঈশ্বরের যে ত্রিভুজ শক্তি, সেই কথা এখানে বলা হচ্ছে যে আমাদের প্রতিমূর্তিতে, মানে এখানে একজন নয়, আমাদের প্রতিমূর্তি। আমরা সেই আদি পুস্তকে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর আদম এবং আদমকে সৃষ্টি করলেন, এবং আদমকে যখন সৃষ্টি করলেন তিনি এই কথা বলেছিলেন যে আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। সেই আদমকে তিনি তার প্রতিমূর্তিতে, অর্থাৎ ঈশ্বরের যে রূপ, ঈশ্বরের যে চেহারা, সেই একই চেহারায় তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। আজকে আমাদেরও চেহারা, আমাদেরও রূপ সেই আদমের মতো, অর্থাৎ ঈশ্বরের সাথে, যদিও ঈশ্বর সেই অদৃশ্য আর আমরা হচ্ছি দৃশ্য। আমরা সেটাও আমরা পরবর্তী পাঠের মধ্যে আমরা দেখতে পাব যে অদৃশ্য ঈশ্বর, তিনি অদৃশ্য থেকেও তিনি জন্মের মধ্যে দিয়ে মানসিক দেহ ধারণ করে তিনি দৃশ্য রূপ ধারণ করেছিলেন, যেন আমরা দৃশ্য ঈশ্বর মধ্যে দিয়ে অদৃশ্য ঈশ্বরকে আরো ভালো করে জানতে পারি, এবং এই যিশুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের বিষয় আমরা বুঝতে পারতেছি, জানতে পারতেছি, এবং তার সাক্ষ্য আমরা শুনতে পাচ্ছি যে আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। এবং এরপরে আমরা যোহনের আরো কিছু সাক্ষ্য আমরা শুনব। একটু আগে বলেছিলাম যে যোহন সাক্ষ্য দিয়েছে, আমরা তাকে দেখেছি, শুনেছি, ধরেছি, এই সমস্ত বিষয় আমরা যোহন এক অধ্যায় প্রথম যোহন এক অধ্যায় এক থেকে তিন পদের মধ্যে আমরা দেখব।
যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি ও স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয়ে লিখিতেছি, আর সেই জীবন প্রকাশিত হইলেন, আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবনস্বরূপ সংবাদ তোমাদিগকে দিতেছি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকে দিতেছি, যেন আমাদের সহিত তোমাদের সহভাগিতা হয়, আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত হয়।
আমেন। সুতরাং এখানে আমরা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে যোহন তার প্রথম পত্র যোহনের মধ্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা যাহা দেখিয়াছি স্বচক্ষে দেখিয়াছি, স্বচক্ষে নিজের চক্ষে নিরীক্ষণ করিয়াছি, স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর যখন যিনি যিশুর সঙ্গে ছিলেন আর তিনি এই কথা বলছেন, কারণ তিনি যিশুকে ধরেছেন, যিশুর সঙ্গে ছিলেন, যিশুর দেওয়া খাওয়ার খেয়েছেন, তার আশ্চর্য পরাক্রম শক্তি সমস্ত কিছু তিনি দেখেছেন, যখন তিনি পৃথিবীতে আশ্চর্য আশ্চর্য কাজ করেছেন সবগুলা তিনি দেখেছেন। তিনি বলছেন, তিনি এই সাক্ষ্য দিচ্ছেন, আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, তিনি পিতার কাছে ছিলেন এবং আমাদের কাছে প্রকাশিত হলেন, যেটা আমরা যোহন এক অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি মাংসে আমাদের মধ্যে প্রকাশিত হলেন এবং ঈশ্বরের সঙ্গে ছিলেন, যেটা আমরা আদি পুস্তক যোহন এক অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি ঈশ্বরের কাছে ছিলেন। এবং প্রথম যোহনের মধ্যে তিনি লিখেছেন যে তিনি পিতার কাছে ছিলেন, সেই অনন্ত জীবনরূপ স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি। অর্থাৎ যীশুখ্রিস্টের মধ্যে যে অনন্ত জীবন রয়েছে, যীশুখ্রিস্টের মধ্যে যে শান্তির জীবন রয়েছে, যীশুখ্রিস্টের মধ্যে যে অনন্ত জীবনের নিশ্চয়তার কথা রয়েছে সেটাই তিনি আমাদের কাছে এখানে প্রকাশ করেছেন। কেন প্রকাশ করেছেন? যেন আমরা তাহার সাথে সহভাগিতা করতে পারি, তাহার সাথে আমাদের সুন্দর মিলন হতে পারে। এবং প্রভু যীশুখ্রিস্ট তিনি এই কাজটি করার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন, যেন আমাদের মধ্যে সেই নূতন সম্পর্ক স্থাপিত হয় বিশ্বাসের মধ্যে দিয়ে। কারণ আমরা যদি রোমিও তিন অধ্যায় আমরা দেখি, রোমিও তিন অধ্যায় এবং প্রথমত রোমিও ছয় অধ্যায়ের মধ্যে আমরা ছয় অধ্যায় যদি আমরা দেখি ২৩ পদের মধ্যে সেখানে লেখা রয়েছে এই কথা যে কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। যে অনন্ত জীবনের সংবাদ এখানে যোহন দিচ্ছেন, সেই অনন্ত জীবনের জন্য তিনি আমরা কিসের, আমরা মৃত্যুর অধীন ছিলাম, আমরা পাপের কারণে আমরা যেমন শয়তানের অধীনে ছিলাম, পাপের দাস ছিলাম, কিন্তু অনন্ত জীবনের ফল আমরা পাই নাই। কিন্তু যীশুখ্রিস্ট এই কাজ করলেন যে ঈশ্বরের অনুগ্রহের মধ্যে দিয়া, অনুগ্রহ দান, যেটা আমরা বলছি যে সেই বাই গ্রেস অর্থাৎ সালভেশন বাই গ্রেস থ্রু ফেইথ, ঈশ্বরের অনুগ্রহে অনন্ত জীবন বিশ্বাসের মধ্য দিয়ে। সুতরাং যীশুখ্রিস্ট এখানে যে ভূমিকাটা পালন করছেন, তিনি কেন এসেছেন? যেন ঈশ্বরের সাথে আমাদের সাথে পুনর্মিলন করিয়ে দিতে পারেন, মিলন করিয়ে দিতে পারেন। পুনর্মিলন এই কারণে বলছি যে ঈশ্বরের সাথে আর আদমের সাথে মিলন ছিল, তারা একসাথে গমনাগমন করতেন, চলতেন, কিন্তু শয়তান এসে পাপ মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঈশ্বরের সাথে আর মানুষের সাথে বিচ্ছেদ সৃষ্টি করল। এই বিচ্ছেদকে প্রভু যীশুখ্রিস্ট বাক্যরূপ হয়েও, ঈশ্বর হয়েও তিনি মাংসে মূর্তিমান হলেন, যেন সেই বিচ্ছেদ মানুষ যেন ঈশ্বরের সাথে আবার মিলিত হইতে পারে। সেই পুনর্মিলনের কাজটি করার জন্য তিনি একটি সেতু হিসাবে, সেতুবন্ধন হিসাবে তিনি এই পৃথিবীতে আসলেন, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন পেতে পারি। অর্থাৎ সেই ক্রুশের মধ্যে দিয়ে হেঁটে আমরা এই জগৎ থেকে ওই জগতে পার হয়ে যেতে পারি, আর সেটা হচ্ছে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন। আর সেই জীবনের কথাই এখানে যোহন লিখেছে যে সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি। আর সে অনন্ত জীবন এই যে যীশুখ্রিস্ট এখানে একটা ব্রিজের মতো, একটা সেতু হিসাবে তিনি কাজ করেছেন, যেন ঈশ্বরের সাথে, মানুষের সাথে, জগতের সাথে এবং স্বর্গের সাথে তিনি একটি মিলন সেতু তৈরি করেন, এবং যীশুখ্রিস্ট এখানে সেই মিলন সেতু। সুতরাং আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক, আমাদের সহভাগিতা, আমাদের ফেলোশিপ পুনঃস্থাপন, রিএস্টাবলিশ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। আমরা কলসীয় ১ অধ্যায় ১৫ থেকে ১৭ পদের মধ্যে আরো কিছু উল্লেখযোগ্য বিষয় আমরা দেখব, যে প্রভু যীশু খ্রিস্টের শক্তি এবং তার ঐতিহ্য বিষয়।
ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলেই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলেই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে, আর তিনি সকলের অগ্রে আছেন ও তাহাতেই সকলে স্থিতি হইতেছে।
আমেন। সুতরাং এখানে আমি যে আগে বলেছিলাম যে অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই ঈশ্বর তিনি নিজেকে প্রকাশ করলেন দৃশ্যমান হিসাবে, দৃশ্যমান হিসাবে বা দৃশ্যমান ব্যক্তি হিসাবে তিনি আমাদের কাছে প্রকাশিত হলেন, সেটা আমরা যখন সেই এক অধ্যায় ১৪ পদের মধ্যে আমরা দেখতে পাই যে সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে দৃশ্যমান ব্যক্তি হিসাবে তিনি পরিচয় দিলেন বা প্রকাশিত হলেন, যেন আমরা তাকে দেখতে পারি। এবং শিষ্য যোহন তিনি বলছেন তাকে দেখিয়াছি, শুনিয়াছি, তাকে স্পর্শ করিয়াছি, মানে সবকিছু। একজন মানুষ, আমরা যেমন জাগতিকভাবে একজন মানুষ আর একজন মানুষের সাথে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, মেলামেশা করি, ঠিক শিষ্য যোহন অন্যান্য শিষ্যরাও যিশুর সঙ্গে একইভাবে সহভাগিতা করেছিলেন। আর সেই বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে অদৃশ্য ঈশ্বর তিনি সমুদয় সৃষ্টির প্রথম জাত। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছুর মধ্যে তিনি প্রথম, তিনি প্রথম। এখানে সমুদয় সৃষ্টির প্রথম জাত, অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত কিছুর মধ্যেই, কারণ এখানে লেখা হয়েছে কেননা তাহাতেই সকলই সৃষ্ট হইয়াছে। তাইলে তাহাতেই সকলে সৃষ্টি হইয়াছে, মানে এখানে আমরা সেই জন্য বুঝতে পারি যে তাহার দ্বারা সকলই সৃষ্টি হইয়াছে, কারণ স্বর্গের যা সৃষ্টি করা হয়েছে, স্বর্গে, এখানে বলছে স্বর্গেও পৃথিবীতে, স্বর্গ পৃথিবী দুইটা স্থানের কথা বলা হচ্ছে, যে সেখানে দৃশ্য অদৃশ্য, সিংহাসন, প্রভুত্ব, আধিপত্য, কর্তৃত্ব, যা কিছু আছে স্বর্গের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যা কিছু আছে সবকিছুই যীশু খ্রিস্ট দ্বারা সৃষ্টি হইয়াছেন। কারণ এখানে বলা হচ্ছে যে সকলই তাহার দ্বারা সৃষ্টি হইয়াছে স্বর্গ পৃথিবীতে, স্বর্গ পৃথিবীতে সকলই তাহার দ্বারা সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা এটা স্পষ্ট জানি যে যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব বা তিনি নিজে যে ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মা এক ঈশ্বরের অংশ হিসাবে তিনি এখানে সেই স্পষ্ট যে তার মধ্যে দিয়ে এই সকলই সৃষ্টি, সকল কিছুই সৃষ্টি হয়েছে। সুতরাং তিনি সকলের অগ্রে আছেন এবং তাহাতেই সকলের স্থিতি হইতেছে, দ্যাট মিন্স সবকিছু তাহাতে অধিষ্ঠান করতেছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে যা কিছু এক্সিস্ট করে, যা কিছু আছে সমস্ত কিছু তাহাতেই স্থিতি হইতেছে, অর্থাৎ তাহার দ্বারাই চলছে, এখনো চলছে। পৃথিবীতে যা কিছু হচ্ছে না হচ্ছে সকলই তাহার দ্বারা হচ্ছে। সুতরাং আমরা সেই বিষয় আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে ঈশ্বরের ঈশ্বরত্ব, প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি স্বর্গে পৃথিবীতে সবকিছুর সৃষ্টিকর্তা। এবং সেই ঈশ্বর, সেই ঈশ্বর কিভাবে তিনি এই জগতে নেমে আসলেন, এবং যেটা যখন এক অধ্যায় ১৪ পদে যে তিনি মাংস হিসাবে আমাদের মধ্যে মূর্তিমান হলেন, এবং তিনি যখন মূর্তিমান হলেন, তিনি যখন আমাদের মধ্যে বাস করলেন, করতেছিলেন, তখন তিনি কেমন ছিলেন, তার চেহারা কেমন ছিল, তার মনোভাব কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, এবং তিনি কি করেছিলেন, এই সমস্ত কিছু আমরা পরবর্তী পদের মধ্যে আমরা দেখতে পাব, ফিলিপীয় ২ অধ্যায় ৫ থেকে ১১ পদে।
ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান টাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবত প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যীশুর নামে স্বর্গমত্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্টই প্রভু। এতেই এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হয়। আমেন,
আমেন। সুতরাং এখানে আমরা দেখতে পাই যে ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট, অর্থাৎ তিনি যে ঈশ্বর, এখানে সেই ঈশ্বরত্বটা আমরা দেখতে পাই, যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব বিষয়টা আমরা এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি। তিনি কি বলেছেন, তিনি ঈশ্বর হইয়া আমাদের মধ্যে থাকলেন না, তিনি ঈশ্বর হইয়া থাকলেন না, কিন্তু আপনাকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন। তিনি এই পৃথিবীতে এসে তিনি ঈশ্বরের সমান থাকা আঁকড়ে ধরে রাখবার মতো এমন কিছু করলেন না, তিনি বরং মানুষ হইয়া জন্মগ্রহণ করলেন এবং মানুষের মতো তিনি কি বলেছেন, দাসের রূপ ধারণ করলেন, মনুষ্যদের সাদৃশ্য জন্মিলেন, আকারে প্রকারে মনুষ্যবধ হইয়া আপনাকে অবনত করিলেন। আকারে প্রকারে অর্থাৎ আমাদের মতো মানুষ, আমাদের মতো দুই পা দুই হাত, তিনি খেতেন পড়তেন সমস্ত কিছু আমাদের মতো করতেন এবং তিনি আমাদের মতো তার দৈর্ঘ্য প্রস্থ সমস্ত কিছু উচ্চতা সবকিছু আমাদের মতো ছিল। কারণ এখানে বলা হচ্ছে আকারে এবং প্রকারে, আকারে প্রকারে তিনি আমাদের মতো ছিলেন এবং সেইটা কেন তিনি হইলেন, তিনি আপনাকে অবনত করলেন, কেন নিজেকে অবনত করলেন, তিনি মৃত্যু পর্যন্ত বহন করলেন গ্রহণ করলেন, কেন তিনি মৃত্যু গ্রহণ করলেন এবং সেই অভিশপ্ত মৃত্যু অভিশপ্ত শাস্তি তিনি কেন নিলেন, ক্রুশীয় মৃত্যু কেন ক্রুশীয় অভিশপ্ত মৃত্যু নিলেন, আর তার কারণ এই কি কারণে তিনি এই সব করলেন, কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। সুতরাং কেন তিনি এই কাজটা করলেন, কেন দাসের রূপ ধারণ করলেন, তিনি কেন মনুষ্য সাদৃশ্য জন্মিলেন, কেন আকারে প্রকারে তিনি মনুষ্যবধ হইয়া আপনাকে অবনত করলেন, মৃত্যু ক্রুশীয় মৃত্যু বহন করলেন, কারণ এই ঈশ্বর যেন তাকে উচ্চে পদান্বিত করেন এবং তাকে সেই নাম দেওয়া হয় যে নাম সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ। সো যীশু নাম সমুদয় জগতের মধ্যে শ্রেষ্ঠ নাম এবং স্বর্গমর্ত পাতাল নিবাসী অর্থাৎ পৃথিবীতে যারা আছে, পৃথিবীর গভীরে যারা আছে, সর্বস্থানে যারা আছে, আমরা প্রথম পিতর তিন অধ্যায় ১৬ ১৭ ১৮ পদের মধ্যে আমরা দেখতে পাই যে এমনকি পাতাল নিবাসী পর্যন্ত, পাতাল নিবাসী তিনি পাতালে নামিলেন এবং সেই বন্দীদিগের বন্দী আত্মাদের নিকটে তিনি সুসমাচার প্রচার করিলেন এবং তিনি পাতাল নিবাসী স্বর্গমর্ত যারা আছে সবাইর প্রভু। এবং আজকে তিনি বলছেন সমুদয় জগৎ সমুদয় জানু পাতিত হয়, সমুদয় জিহ্বা যেন স্বীকার করে, এই জন্য তিনি এই জন্য ঈশ্বর তাকে সবচেয়ে উঁচুতে এবং শ্রেষ্ঠ নাম দিলেন সমুদয় জানু আর সমুদয় জিহ্বা। পৃথিবীর প্রত্যেকটি মানুষ যেন তাকে প্রভু বলে স্বীকার করে, কি বলে, যীশুখ্রিস্টই প্রভু, যীশুখ্রিস্টই প্রভু, অর্থাৎ জিজাস হিমসেলফ ইজ দ্য লর্ড, প্রভু যীশুখ্রিস্টই প্রভু, এবং সেইটা যেন সবাই স্বীকার করতে পারে। আমরা জানি না, আমি জানি না, আপনার বিষয় আমি জানি না, আর একজনের বিষয়, আমরা শুধু এইটা যে বাইবেল এই কথা বলে যে আজকে হোক কালকে হোক সমুদয় জানু একদিন তার সম্মুখে পাতিত হবে এবং সমুদয় জিহ্বা একদিন তাকে স্বীকার করবে, কি বলে, জিজাস ইজ লর্ড, যিশুই প্রভু, জিজাস ইজ লর্ড অব অল, জিজাস ইজ লর্ড অব অল, সকল মানুষের প্রভু যিশু, এই এইটা সমুদয় জানু তার সামনে পাতিত হয়ে সমুদয় জিহ্বা স্বীকার করবে এবং এইভাবে এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ভাই বোনেরা, আজকে আজকে এখনো যদি আপনাদের জানু ঈশ্বরের প্রভু যীশুর সামনে পাতিত না হয়, যদি এখনো আপনারা আপনাদের জিহ্বা দ্বারা যীশুকে স্বীকার না করেন, তাকে প্রভু হিসেবে গ্রহণ না করেন, তবে আমি এই সময় অনুরোধ করব আপনারা সময় থাকতে ভাই বোনেরা সমুদয় জানু অর্থাৎ আপনার জানু আমার জানু আপনার জিহ্বা আমার জিহ্বা দিয়া যেন আমরা স্বীকার করি যিশুই প্রভু, যিশু খ্রিস্টই প্রভু, কারণ একদিন আমাদের মুখে স্বীকার করতে হবে। কারণ রোমিও ১০ অধ্যায় ৯ এবং ১০ পদের মধ্যে সেই কথা লেখা রয়েছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া মুখে, অর্থাৎ মুখে স্বীকার করার অর্থ সেই জিহ্বা, জিহ্বা দ্বারা, কারণ কথা বের হয় জিহ্বা দিয়া। জিহ্বা যদি কাজ না করে আমরা কথা বলতে পারি না। তাই বলা হচ্ছে মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। ভাই বোনেরা, সেই মুখে স্বীকার করা, সমুদয় জিহ্বা যেন স্বীকার করে, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। তাই যদি আপনারা প্রভু যীশু খ্রিস্টকে মুখে স্বীকার করেন, বাইবেল এই কথা বলে যোহন 10:11 পদের মধ্যে, যে কেহ তাহার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। ভাই বোনেরা, আপনার আমার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, এই জগতে আমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমরা যেন প্রভুকে স্বীকার করি এবং সেই অনন্ত জীবনের আহ্বান আমরা পেতে পারি। মতি 11:28 পদের মধ্যে তিনি আহ্বান করেছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে আইস। ভাই বোনেরা, আমরা যেন তার আহ্বানে সাড়া দেই এবং তার সামনে জানুপাতি এবং আমাদের মুখ দ্বারা তাকে যিশু খ্রিস্ট যে প্রভু সেটা আমরা স্বীকার করি। আমেন।